অন্যান্য প্রতিবাসী অনুযায়ী বাক্য শ্রবণ করে ইন্দ্রের প্রভুত্ব করেন দ্বারা তাকে গর্ব সর্বত্রী অবতরণ করার জন্য মন্দিরের অর্থে বলতে লাগলেন। যার জন্য যোগ্য হচ্ছে সে উত্তাপ হল করে করি একজন, আর মালিকের কাছে এই কথাটা নয়, প্রেম করে জগতের মালিক তার কাছে কথাটা এল তারা করে ফেলি, তার করে ফেল যে মালিকের মতো সব সম্মান নিচ্ছে। ইন্দ্রের পরে রাগ হয়েছে কৃষ্ণের, তাই মন্দকে শুনে শুনে বলতে লাগলেন শ্রী ভগবান রাজ, ভগবান বলছেন কৃষ্ণ করোনা জায়াতে জন্তু কর্মনই জগদীয়তে সুখ দুঃখ ভয়ং সেবং কর্মনই রাগি পদ্ধতি। কৃষ্ণ বলছেন সমস্ত ব্রজবাসীগণকে শুনলে, বাবাকে তো বলছেন না, সব ব্রজবাসী আর যারা যারা আছেন সব সকলকে লক্ষ্য করে বলছেন, হে চিত্ত মনকে জীবন কর্মবশতই যেন মৃত্যু সুখ দুঃখ ভয় সুভাষ নিয়ে লাভ করে। কর্মই তার জন্য দায়ী। আবার বলছেন প্রত্যেকের ঈশ্বরা করতে ফলের উৎপন্ন কর্ম নাম কর্তার ভেবে সৌকি নয় যকর্তৃপ্রমের ঈশ্বর, যদিও অপরের কর্মপ্রদাতা একজন ঈশ্বর আছেন তথাপি তিনি কর্মভ্রমিতি অন্য কোনো বস্তুকে অবলম্বন করেই তো সব কিছু করেন, কর্ম না করে কারো ফল পেতে দেখা যায় না, কর্ম করলেই তো ফল দেখা যায়, সে ভালো ফলই হোক আর খারাপ ফলই হোক কিন্তু তার সেটা কর্মের দ্বারাই সম্ভব হয়। ইন্দ্রভূতান স্বচ্ছ কর্মানুবর্তন অনিশে নন্যথা কর্তুম স্বভাব বিচন্দ্রণ, ইহলোকে জীবন অর্থাই কর্মানুবর্তী, কর্ম না করে কেউ থাকতে পারে না সংসারে, তাকে কর্ম করতেই হবে, তাদের সেই প্রাক্তন সংস্কার জন্য কর্মের অন্যথা করতে ইন্দ্র সমর্থ নয়, সেই কর্মের অন্যথা করতে ইন্দ্র সমর্থ নয়। অর্থাৎ ইন্দ্র দ্বারা আমাদের কি প্রয়োজন? স্বচ্ছ কর্মের ফল সবাই ভোগ করে, এখানে ইন্দ্র কি করবেন? মানে যেমন করবে যেমন কর্ম করবে সে ফল পাবে, এখানে আমার অন্য দিকে আর কি পিছনে দিল একজন যুক্তি সরকার এবং তিনি আনছেন কৃষ্ণ, সব মানুষ কর্মের দ্বারা আবদ্ধ, কর্ম করলে তার ফল পায়, ভালো কাজ করলে ভালো ফল পায়, খারাপ কাজ করলে সফল পায় খারাপ ফল পায়। এই বিষয়ে ইন্দ্রের কি বাহাদুরি আছে? এই বলছেন আর কি, ইন্দ্রের বাহাদুরি কি আছে? স্বভাবতন্ত্র জন স্বভাব অনুবর্ততে স্বভাব স্বভাবত্ব নিজ সর্ব সদীরা সুরনানুসন, জীবমাত্রই স্বভাবের অধীন এবং অনুবর্তী, দেবাসুর মানব সঙ্গে এই মুখী বিশ্ব ব্রহ্মাণ্ড স্বভাবেই অবস্থিত আছে। স্বভাব আর অভাব দুটি জিনিস শাস্ত্রে বলা আছে, জগৎটা অভাব দিয়ে তৈরি, আর স্বভাব মানে এখানে কোনো অভাব নেই, সমস্ত জগৎটাই অভাব দিয়ে তৈরি, অভাব দিয়ে গড়া, দুঃখ দিয়ে গড়া, এখানে সুখ শান্তি খুব পাওয়া যাবে সমস্ত হবে ব্যাপার। দেহান উচ্চার বাচান জন্তু প্রাপ্ত সেটি কর্ম না শত্রু মিত্র উদাসীন কর্মই গুরুর ঈশ্বর, জীব কর্মবাসী দেহটির জ্বালানি বিবিধ দেহ লাভ করে, জীব কর্ম করেই বৃক্ষপ্রেম উন্মলতা পাখি পশু এই জন্য গ্রহণ করে। সেই কর্মবশীল পুনরায় আবার সেই শরীর ত্যাগও করে। সুতরাং কর্মই শত্রু মিত্র এবং উদাসীনের স্বরূপ, কর্মদ্বারাই সবগুলো ঘটছে। সুতরাং কর্মই গুরু, সুতরাং কর্মই ঈশ্বর, এবং কর্মের দিনে সম্মান করেন বলে কর্মই বস্তুত ঈশ্বর হতে যাচ্ছে, কর্মের দ্বারাই সবটাই নিয়ন্ত্রিত হচ্ছে। এসব বিষয়ে বহু আলোচনা আছে, ওটাকে শেষ করতে হবে এক ঘন্টার মধ্যে। তসমাৎ সম্পূজায়েত কর্ম স্বভাবস্থ সকর্ম কৃৎ অন্যসা যেন অবস্থিত তদেবস্য হি দৈবতম। ব্রাহ্মণাদি বর্ণে অবস্থান করে সস্য বর্ণবিহিত কর্মরত থেকে কর্মেরই আবাহন করো, কর্মই করে চলো। যার আশ্রয়ে সুখে জীবিকা নির্বাহ হয় উভয় তো মানবগণের দেবতা। শোনা কথা, যার আশ্রয়ে থেকে ঠিক ভালো ভালোভাবে আমাদের জীবিকা নির্বাহ হয় তিনি তো আমাদের গরম আবার ভালো কর্ম করলে ভালোভাবে এই হবে। আজ উদ্বৈকতর ভাব যত্তম উপজীবতি না তসমাদ বিম্বতি ক্ষেম জারান নার্যসতি যথা। অসতী নারী স্বামীর আশ্রয় থেকে অপুরুষের সেবা করলে যেমন মঙ্গল ভাজন হয় না, সেই রূপ মানব এক বস্তুকে জীবনতার রূপে অবলম্বন করে অন্য বস্তুর সেবা করলে কখনোই কল্যাণ লাভ হতে পারে না। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, অন্য রকম হয়ে যাবে। ভগবান নিজেও বলছেন আমি কর্মফল দেই না, লোকে আমাকে কর্মফলের কথা বলে তো, কিন্তু আমি তো কর্মফলের কথা নেই। গীতায় তিনি প্রতিবাদ করছেন কৃষ্ণ অর্জুনকে যে বলছেন, অস্বীকার করে গেলেন আমি কর্মফল দেই না কখন। তাহলে যে যেমন কর্ম করে সেটাও মন তার পায় আলোচ্য করে বিভিন্ন বপন করে পক্ষশ্রেষ্ঠতা রয়েছে কোথায়, যুক্তির কথা। কৃষ্ণ নিজে অস্বীকার করে যাচ্ছেন, অর্জুনকে বলছেন জীবের যে কর্মের ফল সেই নিজেই ভোগ করে। মনে কর্মে বিন্তন্তি মনে কর্ম ফলের স্পৃহা ইতি নাম যোগী জানাতি কর্মধীর সমুদ্রতি। কর্ম আমাকে জানতে পারে না, আমি কর্মবশ যোগ্য নই। মনে কর্মফলের স্পৃহা, যদি তুমি আমাকে কর্মের ফলটা দিয়ে দাও আমি নিতে বাধ্য নই। অর্জুনকে মিলে দিচ্ছে আমার আমাকে যারা এই মনে জানে তারাই ঠিক আমার তত্ত্বদর্শী। এরকম বহু শ্লোক আছে যেখানে কৃষ্ণ অস্বীকার করে যাচ্ছেন, এখানে তোমাকে ভালো লাগে কেন প্রশ্ন হতে পারে। তুমি যদি কোনো কর্মফল না দাও তাহলে তোমাকে ভালো লাগে করবে কেন, তোমার স্বামী বদল করবে কেন। কৃষ্ণ বলছেন আমি তো উপরে তো এই জন্য তোমরা করতে বাধ্য, আমি অন্য আয়োজন করি না। ওর জন্য লোক আছে আলাদা, আমি উপরওয়ালা। তারপরে কৃষ্ণ আবার বলছেন বর্তেত ব্রহ্মনাদিত্র রাজন্য রক্ষয়া ভুব বৈশ্বস্তু বার্তয়া জিহে ক্ষুদ্রস্তু বিজসীবয়া। ব্রাহ্মণ বেদ ক্ষত্রিয় প্রকৃতি পালন মৎস্য কৃষি বাণিজ্য পশুপালন এবং শুদ্র বীজ সেবা দ্বারা জীবনযাত্রা নির্বাহ করবেন। আইনে আছে এটা ভাগ কৃষি বাণিজ্য গোরক্ষা কৃষি দুর্য উচ্চতে বার্তা চতুর্বিধা তত্র বঙ্গোবৃত্তন কৃষি বাণিজ্য গোরক্ষা এবং কৃষি এই চারটি বৈশ্বের জীবিকা কৃষির চাকরি কৃষির কাজে বলা হবে টাকা সুদে খাটালো এটা বৈশ্বর্তীতে আছে কৃষ্ণ বলছেন কথাটা অন্যান্য নয় কৃষ্ণেরই কথা শাস্ত্রে অন্যান্য জায়গায় আছে এই কথা কিছু বৈচারটি বৈশ্বের জীবিকা হলেও আমরা তার মধ্যে সর্বদা কেবলমাত্র গোরক্ষাকেই জীবিকা রূপে অবলম্বন করেছি বৈশ্বভক্তির মধ্যে চারটে আছে কৃষি গোরক্ষ বাণিজ্য বৈশ্বকর্ম আয়োজন তার মধ্যে আমরা গোরক্ষাকেই আমাদের উপজীব্য বলে মনে করেছি সপ্তমটি স্থিত প্রত্যন্ত হয়ে পাওয়া রজস পদ্ধতি বিশ্ব অনন্য অন্যান্য বিবিধান জগৎ সপ্তরজতমতম যথাক্রমে জগতের স্থিতি সৃষ্টি এবং বিনাশের কারণ তন্মধ্যে রজগুণে বিশ্ব উৎপন্ন পশ্চাৎ প্রাণী জগতের সৃষ্টি ইত্যাদি হয় রজসা প্রেরিত মেধা বর্ষন্তি অম্বরে সর্বত্র প্রজাতত্রেণেব সিদ্ধন্তি মহেন্দ্র কিং করিষ্যতি তবে যদি এটা আসছে হয়ে আসছে আইন অনুসারে তবে মহেন্দ্র ইন্দ্রদেব এ বিষয়ে কি করবেন ইন্দ্রদেবের কি হাজির এই বিষয়ে মেঘরাশি ওই রজগুণে চালিত হয়ে সর্বত্র পরিদর্শন করে এবং ওই জল দ্বারাই প্রজাগণ জীবন ধারণ করেন প্রজা রক্ষা বিষয়ে ইন্দ্রের কি কার্য কি বাহাদুরি না পুরো জনপদ জনপদা না গ্রাম না গৃহাবয়ম বরঙ্ক সংস্থাপ নিত্য মনসৈল নিবাসীন বুঝি তো আমরা বনবাসী মন্দকে বলছে আমরা বনবাসী সর্বদা বন সর্বতাদিতেই বাস করি অতএব আমাদের নগর জনপদ কিংবা গৃহ মঙ্গলজনক নয় খুব পাকা বিল্ডিং করবো খুব বুঝলো সব কেন না আমাদের সমস্ত দেখতে হবে যেখানে গাড়ির মস্ত খাবার দাবার বেশি আছে সেই সব জায়গায় আমাদের বাস করতে হবে তসমাত গবর্ণ ব্রাহ্মণ অদৃশ চার অতএব গো ব্রাহ্মণ এবং পর্বতের উদ্দেশ্যে যজ্ঞ আরম্ভ করা যাক আসুন এই ইন্দ্রযজ্ঞের যা কিছু তিনি এই দিনেই যজ্ঞ করবেন তিনি আয়োজন তো সব হয়ে গেছে ইন্দ্রের পূজা করতে দেবেন না ওটাকে বন্ধ করে দিলেন দিয়ে বলছেন কি অতএব গো ব্রাহ্মণ এবং পর্বতের উদ্দেশ্যে যজ্ঞ আরম্ভ করা যাক আসুন এত কথা বলে বুঝিয়ে বাবা কিনতে রাজি করেন ইন্দ্রযজ্ঞের উপকরণ রাশি দ্বারা এই যজ্ঞের অনুষ্ঠান করা হোক ধর্মের খোদের এত যুক্তিপূর্ণ কথা ইন্দ্র দেবের পূজা বন্ধ করা আর না করে পারেন অন্য মহারাজ পায়স থেকে আরম্ভ করে নির্গ পর্যন্ত বেদের মতো পৃষ্ঠক শেষ করি প্রভৃতি পাক করা হোক এসব নাম শুনলে জিভে জল আসবে কেউ লোকটা করবেন না পায়স থেকে আরম্ভ করে নির্দেশ বেধন যত পৃষ্ঠক শেষ করি প্রভৃতি পাক করা হোক ব্রজবাসী সমস্ত দহন যত যত দুর্দ দেবী সব এখানে মানে সমস্ত রোগী আছে জানে দাঁতা ব্যাপার নয় সব নিয়েটা হোক এখানে ব্রহ্মবাদী ব্রাহ্মণগণ এগুলিকে দেখা যেতে হবু করতে আরম্ভ করুন ব্যবসার কাজ গোপকে প্রেরণা প্রদান করব গোবর্ধন গিরির পূজা উপহার প্রদান করুন গোপকে প্রেরণা ভালো করে খাওয়ার দাওয়ার দাও আর গোবর্ধন গিরিরাজের পূজা করা হোক মনোরম অলঙ্কার ধারণ ও নিলেপন উত্তম বসন পরিধান এবং ভোজনপূর্বক আপনারা সকলে গৌ ব্রাহ্মণ অগ্নি গোবর্ধন পর্বতকে প্রদক্ষিণ আরম্ভ করবেন প্রদক্ষিণ আরম্ভ করবেন এই দীপক খাওয়ার এই মত যদি আপনাদের অভিপ্রেত মনে হয় তাহলে তার অনুষ্ঠান করুন সব বলে দিলে শেষ করে ওদের যদি আপনাদের ভালো লাগে তাহলে করুন আমি বলা হয়ে গেছে সেই পিতর এই মত যদি আপনাদের হয় তাহলে অনুষ্ঠান করুন ভগবানের এমন কথা আমি তোমাদের ঘরে চাপিয়ে দিচ্ছিলাম আমাদের তো বিয়েতে না আছে আমার উপরে আমরা তোমরা তোমরা সবই হইব সুতরাং ব্যবস্থা নাও এই যজ্ঞ গো ব্রাহ্মণাদির এবং আমারও খুব প্রতিজন জানিয়ে কলকাতা করে দিয়েছেন গো ব্রাহ্মণের পক্ষে খুব ভালো আর আমারও খুব আনন্দ হয়েছে সেই সুখ কাল আপনার ভগবতা শক্র দত্তা প্রত্যয় নিপন্ন নন্দাব্দা সাধ্য গ্রহণিত ভগবতা শুধু বলছেন কাল রকি ভগবান ইন্দ্রের গর্ভনাথের জন্য অনুবন্ধে এটা শুনলেন নারী গোপালন সন্দেহ হবে সেটা গ্রহণ করলেন কৃষ্ণ যা বলেছেন সেটা মেনে নেবেন আচ্ছা তুমি যা বলছো তাই হোক অনন্তর শ্রীকৃষ্ণের কথা অনুসারে সমস্ত অনুষ্ঠান আরম্ভ হল শান্তিশ্রেষ্ঠান পাঠ করিয়ে ইন্দ্রযজ্ঞের উপকরণ বাড়েন গিরিরাজ গোবর্ধনের এবং ব্রাহ্মণগণের পূজা ইত্যাদি করে সাহাগরে গো সকলকে তৈল প্রদান করে গোধন অগ্রবর্তী করে তারা গোবর্ধন প্রদক্ষিণ আরম্ভ করলেন প্রদক্ষিণ আরম্ভ করলেন গোবর্ধন উত্তম অলঙ্কার যুক্ত এবং গোপীগণ বৃষবাহিত সকটে আরোহ ব্রাহ্মণগণের আশীর্বাদের সঙ্গে কৃষ্ণ মহাপ্রদান করতে করতে পরিক্রমা করতে লাগলেন ওরা হাসতে পারবেন না সবাই তো আর চলতে পারবেন না রাস্তা সেই জন্য অনেক সব মেয়েরা যারা আছেন তারা সব গানটি গানটি ইদুল ফিতর সৎকারে শ্রীকৃষ্ণ গোপগণের বিশ্বাসজনক বৃহৎ শরীর বিশিষ্ট অন্য প্রকার রূপ ধারণ করে আমি গিরিরাজ ওই বলতে বলতে প্রচুর পূজা গ্রহণ করলেন এইখানে অনেক বিচারের কথা পূজা করে না গিরিরাজ কে তার সম্বন্ধে যে তত্ত্বদর্শ সেটা এখানে ব্যাখ্যা করছেন গিরিরাজ কে গিরিরাজ দুর্ভাগে আছেন যেমন হরিহরাত্ম ভগবান এবং ভক্ত মিলিততনি যেমন গিরিরাজ এইরকম গিরিরাজের দুটো হাত শ্রীমদ ভাগবত দেখা যাচ্ছে তাকে প্রণাম করছেন তার তত্ত্বদর্শন ব্যাখ্যা করছেন রাজারানী বলতে গেলে হনুতায়ের অগ্রি বদলা হরিদাসের যে যদ্রেণ কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানবতল কি সহ গোগর অবস্থায় স্থানীয় সুযোগ সকল নরক অন্য হইলেন বলছেন ব্যাপারটা কি এই যে অদ্রি গিরিরাজ গোবর্ধন তিনি হরিদাসের গুণ হরিদাসগণের মধ্যে শ্রেষ্ঠ, বৈষ্ণব শ্রেষ্ঠ বন্ধু যা মনে হয় হরিদাসনের জন্য তাই। একটা স্বরূপ কোনো ভক্ত ভাব, আবার উনি ভগবান স্বয়ং এইখানে তার বিচার চলছে। দ্বিতীয় ভাব আবার উনি স্বয়ং ভগবান অভিজ্ঞত নেই, সেজন্য বলছেন কৃষ্ণ একটা বৃহৎ শরীর ধারণ করছেন বলছেন অনেগিরি নয়, অনেগিরি অধ্যয়ন বলেছেন তাই আবার গুরুদের ভাবটা হচ্ছে কোন ভক্ত শ্রেষ্ঠ ভক্ত যা কিছু সে উপহার দিচ্ছেন পূজা পুজো দেওয়ার ভয়ঙ্কর কথা পাহাড়ের কথা বলেন ভগবান গিরিদেব হয়ে গেলেন ওই দিয়ে হাত বের করতেন, যা যত পুজো দিচ্ছে সব নিয়ে নিচ্ছেন, সকলে দেখতেন না দেখবার কিছু না, ব্রহ্মবাসীরা সকলেই দেখতেন যে হাত বাড়িয়ে নিচ্ছেন নিয়ে নিচ্ছেন একটু হাজার মেয়ে নিচ্ছেন আর একটু এই মানবীর মধ্যে প্রণাম করো এই মন্ত্র মেয়ে প্রণাম করো এদিকে প্রণাম করাচ্ছেন আর এখন একটু এদিকে হাজার মেয়ে অদ্ভুত ব্যাপার ভক্ত ভগবানের অদ্ভুত ব্যাপার একটা ভক্ত ভাব আর এখানে দুজনেই ভগবান এবার হাজার মেয়ে বলে নিচ্ছেন তুমি ভগবান আমার এখানে ভগবান নিয়ে এবার শিক্ষা দিচ্ছেন এই মন্ত্র প্রণয়ন করে এই তো আমরা সবাই প্রণয়ন করি কৃত নিজেই যেন নিচ্ছেন আবার নিজেই খাচ্ছেন ব্রজবাসী যেন প্রণয় মিলিত হয়ে মিলিত হয়ে নিজেই নিজে প্রণয়ন করলেন এই মন্ত্র যেন নিজেই নিজে প্রণয়ন করছেন তো তাহলে মূর্তি ধারণ করছেন তুমি আবার এখানে দিচ্ছেন তাই বলছেন নিজে নিজে প্রণাম করছেন রেপমানকে বলতে লাগলেন ওই দেখো লক্ষ্মীনারায়ণ গোবর্ধন যিনি আমাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করছেন এই যে হাত বাড়িয়ে উড়িয়ে নিচ্ছেন দেখো দেখো গুরুজন কিরকম আমাদের কত স্নেহ করেন কত ভালো আছে হাত বাড়িয়ে উড়িয়ে নিচ্ছেন এই গোবর্ধনে এবার সাবধান করছেন তোমরা যদি এই গুরুদাসকে যদি সাগরে পাহাড় মনে করো অপরাধ হবে ভক্তকে অবদ্ধ করা চলবে না ভগবানকেও অবদ্ধ করা চলবে না, যদি একে ভক্ত মনে করো তাহলে ওই ফালটা ফালনে নেন তাহলে ওর প্রতি তাদের রাখতে হবে আর যদি তাহলে ভগবান বলেই মনে করো তাহলে তার প্রতি শ্রদ্ধা রাখতে হবে যদি না করো সাবধান করছিল এই বইয়ের বাণী ইচ্ছা অনুসারে সত্যাদি রূপ গ্রহণ করে অবজ্ঞাকারী বলে আসি জীবজন্তু বিনাশ করবেন যদি তোমরা এই করবি শ্রদ্ধা না রাখো কথা আমরা নিজের এবং বৈষ্ণবের মঙ্গলের জন্য এসে আমরা সবাই মিলে আবার প্রণাম করি একে আবার প্রণাম কি করছেন প্রণয় অনেকবার হয়ে গেছে শ্রীকৃষ্ণ কর্তৃক আদিষ্ট হয়ে গতকাল এরিকে পর্বত গো এবং ব্রাহ্মণের পূজা যজ্ঞ সম্মুখীতে আচরণ করে কৃষ্ণের সঙ্গে ব্রজে প্রবেশ করলেন অনুষ্ঠানটা করালেন ভগবান জগৎকে শিক্ষা দিলেন এই দুর্গার গোবর্ধন আমার কত প্রিয় ভক্ত তো প্রিয় ভগবানের
সব শিক্ষা বলতে ভগবানের জগৎকে দিচ্ছেন, শাস্ত্রের মাধ্যমে তার ভক্তের মাধ্যমে সব সবই হবে। সেই শিক্ষা আমরা যদি শিক্ষা করি কিছু গ্রহণ করতে পারি, কিন্তু ভগবানের সব আদেশ সব বাণী আমরা কি সত্যিভাবে মনে নিতে পারছি? সম্ভব হচ্ছে অত নৌকাতে অনেক বাধা বিপত্তি, আমাদের দিমাগ আমাদের অহংকার, জয় অহংকার, মন্দ দর্শ অভিমান অহংকার, আমাদের হিন্দুদার বুদ্ধি, ঈর্ষা হিংসা মৎসর্য সব এসে যাচ্ছে, লাভ পূজা প্রতিষ্ঠা কথা উঠে যাচ্ছে, যার জন্য সব তাই উল্টে যাচ্ছে। সব থেকে বড় জিনিস হচ্ছে সরলতা, আন্তরিকতা, সেই জন্য সম্মান হবে ভক্তের সবচেয়ে বড় গুণ সরলতা। আর যেমন সবচেয়ে বড় জিনিস ব্রাহ্মণের শ্রেষ্ঠ গুণ, দ্বাদশ গুণে যুক্ত ব্রাহ্মণ, তারও শ্রেষ্ঠ গুণ হল সরলতা, আন্তরিকতা। ভক্তের প্রাণ এই কথাই জগৎকে শিক্ষা দিচ্ছেন ভগবান। সরল ভাবে সন্তানকে বুঝতে হবে, মনে নিতে হবে, তার ভিতরে প্রাকৃত জগতের কোনো যুক্তিতর্ক আনলে হবে না, যুক্তিতর্ক আনলে আমি নিজেই বঞ্চিত হব। জন্মার জন্য বুঝবার জন্য তত্ত্ব জিজ্ঞাসা ভালো কথা, কিন্তু যখনই তার পিছনে বিদ্যাবুদ্ধি পরীক্ষা জল পরীক্ষার যদি করে এ থাকে, অপচেষ্টা থাকে, তাহলে কিছুই হবে না, হবে না। সহজ সম্ভব এই প্রশ্ন আজকে গুরুবর্গের বিদ্যাবুদ্ধি পরীক্ষা কি আমরা করতে পারি? আছে ক্ষমতা? শাস্ত্রে বলা হয়েছে, ওই গ্রন্থতে বলা হয়েছে, শ্লোকী গ্রন্থতে হরিভক্তি বিনাশের মধ্যে আছে, গুরু শিষ্যকে পরীক্ষা করবেন এক বছর, আবার শিষ্য পরীক্ষা করবে গুরুকে এক বছর, তারপরে সামলাইলে আসবে। আচ্ছা গুরুকে পারেন পরীক্ষা করতে শিষ্যকে, কিন্তু শিষ্য মহাশয় মহাশয় কি করে পরীক্ষা করবেন গুরুকে? তার কতটুকু এ আছে, ক্ষমতা আছে? বাধ্য আচরণ আচরণ দেবো মোটামুটি বোঝা যাবে, কিন্তু গুরুর অন্তর্গর্ষণ কি করে পরীক্ষা করবেন? অজানা গাছেন ব্যক্তি, নজানা ব্যক্তি, অজ্ঞান ব্যক্তি, কোনো কি করে অভয় করবেন? ওই বাহ্যের কথাই বলা আছে, অন্তর্গর্ষণ দুর্বার কোনো ক্ষমতা সাধারণ মানুষের নাই, রতনে রতন চলে কথাটা ভক্ত ভক্তকে বুঝতে পারবেন, অভক্ত ভক্তকে বুঝবেন কি করে? ভক্ত ভক্ত অভক্ত সকলকে বুঝবেন, কিন্তু অভক্ত ভক্তকে কি করে বুঝবেন? তার অধিকার নির্ণয় করবেন কি করে? বাইরে ওইটুকু তার যতটুকু সম্ভব সেটুকু, সব জায়গায় তো বিচার আছে, বিচার আছে। তাহলে যদি সহজ করে হইনি, সংস্কার হয় এলে তত্ত্বদর্শন জানা বোঝা, তো বুঝিয়ে দিলে একটু বোকালো, আমাকে বুঝিয়ে দিলে কেউ উল্টো পাল্টা, এটা কি সর্বতের লক্ষণ? নিশ্চয়ই নয়, তাহলে আমি প্রচারিত হব। সেখানে অবাক করোনা প্রাপ্তি হতে হবে, ঠাকুর জানিয়ে দেয় বুঝিয়ে দেয়, আমার তো কোনো দল নাই, কোনো বিদ্যাবুদ্ধি নাই, কোনো শক্তি সামর্থ্য নাই, তুমি জানিয়ে দাও বুঝিয়ে দাও, আমার কথাটা থাকবে। বিদেশ মানুষের জন্য প্রতিজ্ঞা আছে, অত তো ব্যবস্থা কথা বলো, যথেজ্ঞ முப்பெருமான் நிறைய மனுஷன ஹே ஹரவான் ஹே குருதேவ் ஹரி சர்வதே ஹாரி எழுத்தருஸ்திதி ஆசஸ்தோ எனக்கு சுத்தர் செல்வந்தார் நல்லதா வித்யதார் ஹே குரு ஹே ஹரவான் ஹரி சர்வதே ஹாரி பிரதான
கரேன்
மிருத்தான வழியில விதியில அவருக்கு வீட்டாது சுத்தாது சத்தையை பிரச்சனை ராக்காது
ஒரு ஹாவையத்தை மகாபுரே பிரம்மசுத்திர மத்திய பாருங்கள் தசவக்கொண்டு இந்த முகமல்லோ பிதேசாய மண் சாக்கணும் பாவன
நாராயணமஸ்கிருத்தரஞ்சம்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 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 ஹரே 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 ராம ஹரே ராம 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 ஹரே ஹரே পূজা এবং অন্নকূট মহোৎসব একটি বিশেষ অঙ্গ। কয়েকদিন পূর্বে আমরা কৃষ্ণ ত্রয়োদশী তিথি পেয়েছিলাম। তখন কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে যে কৃষ্ণ সেটি সম্বন্ধে সামান্য কিছু আলোচনা করব। অনেকে মনে করেন যে কৃষ্ণ ত্রয়োদশী তিথিটা যার ভিতরে যমরাজের উদ্দেশ্যে প্রদীপ ইত্যাদি দানের বিধিবিধান আছে এটা কর্মজন স্মার্ত সম্প্রদায় বলে মনে করেন, কিন্তু তা নয়। শ্রী যমরাজ বৈষ্ণব শ্রেষ্ঠ এবং যমরাজের গৃহিণী যার নাম শ্যামলা, তিনিও পরমা বৈষ্ণবী। সুতরাং তাদের উদ্দেশ্যেই বৈষ্ণবগণ বিধি ইত্যাদি দান করেন এবং তাদের পূজা ইত্যাদি করেন। সেইখানে হরিভক্তি লীলা আছে কৃষ্ণ ত্রয়োদশী কৃত্তম এই অনুষ্ঠানের মধ্যে ব্যবস্থা দিয়েছেন। কার্তিকে কৃষ্ণ পক্ষে তু প্রবেশ নিশা মুখে যম দীপম বহির্বদ্যা অপমৃত্যু বিনশ্যতি। কৃষ্ণ ত্রয়োদশী কৃত্যরোধে এটা একটা অঙ্গ। পদ্মপুরাণে বলছেন কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী সায়ংকালে গৃহের বাইরে জম দিলে অপমৃত্যু ইত্যাদি ভয় বিনষ্ট হয়। একই ব্যাপার উদ্দেশ্য বিভিন্ন রকমের জন্য ফলটাও বিভিন্ন হয়। চাতুর্মাস ব্রত আমরা আলোচনা করছি, আমরা পালন করছি, আমরা করছি কেন? ভগবান প্রীত হবেন, খুশি হবেন, আমরা ভক্তি লাভ করব, এই ভগবান তুমি খুশি হও, প্রীত হও, সেই জন্য আমরা চাতুর্মাস ব্রত ব্রত পালন করছি। কিন্তু কর্মস্নাত সম্প্রদায় তারাও চাতুর্মাস ব্রত পালন করেন, তাদের উদ্দেশ্য পান হয়, তারা স্বর্গে যাবেন বলে তারা চাতুর্মাস ব্রত করেন। এসব কথাগুলো স্মৃতিতে বর্ণনা আছে। অসাধ্য হবে চাতুর্মাস আজ না, চাতুর্মাস ব্রত করে যারাত্ম সম্প্রদায় তারা করেন স্বর্গে যাবেন বলে। কিন্তু কোন বৈষ্ণব বৈষ্ণবী তারা নিশ্চয়ই স্বর্গে যেতে চান না, তারা এমন জায়গায় যেতে চান যেখানে গেলে আর এই ধারাধানে প্রত্যাবর্তন হয় না, যেখানে গেলে ভগবানের কাছে থেকে তার সাক্ষাৎ সেবা লাভ হয়, সেটি তাদের উদ্দেশ্য। সুতরাং ব্রত বললেই সবটা এক হবে না, বৈষ্ণব এক রকম করবেন আর কর্মজন স্মার্তবান শৈব সারস্বাক্ত সৌর ইত্যাদি এরা আর এক রকম ভাবে করবেন, তাদের ফলটা সেই রকম হবে। কৃষ্ণ ত্রয়োদশী ওই ব্রতটি মন্ত্রটা এখানে বলছেন, মৃত্যুনা পাশদণ্ডাভ্যে কাল শ্যামলয়া সহ ত্রয়োদশ বিপদানা সূর্যজ প্রিয়তমিতি। ত্রয়োদশীতে বিদ্যান করলে পাশদণ্ড শ্যামলা সহ সূর্যতল শ্রী যমরাজ প্রীত হন, খুশি হন। বৈষ্ণব যদি খুশি হন নিশ্চয়ই সে কাজ করা উচিত, আমরা সেই জন্য বৈষ্ণব ভক্ত প্রত্যর্থে ভগবত প্রত্যর্থেই আমরা সাধন ভোজন ক্ষেত্রে যা কিছু অনুষ্ঠান সেগুলো করব, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য করলে ফলটা অন্যরকম হবে। কৃষ্ণ চতুর্দশী কৃত্তমের মধ্যে এরকম বলেছেন, সেখানেও বলছেন কার্তিকে কৃষ্ণ পক্ষে তো চোখ না অন্নকূট উৎসব হয় এবং গরিগঞ্জের পূজা ইত্যাদি হয় সেই সম্বন্ধে বলছেন। শুক্ল প্রতিবাদ কৃত্তম স্কন্ধ পুরাণে মুক্ত হয়েছে অমাবস্যা না চতুর্দশী প্রাতর গোবর্ধন ও পূজ্য দূতঞ্চৈব সমাচারে তুষণীয় স্থা গাব পূজ্যাষ্ট দহবাহনা। ততক্ষণে গোবর্ধনে পূজা করে দুটক্রিয়া সমাচরণ করতে হয়, দুজনকে ভূষিত করে পূজা করবে, দল পাত্রাদি ইত্যাদিও পূজা করবে। গিরিরাজ গোবর্ধনের পূজার কথা এখানে বলছেন। গিরিরাজ গোবর্ধনে শ্রীকৃষ্ণ দাস ও বর্জ্য শ্রী গোবর্ধন ভূধর শুক্ল প্রতিপদী প্রাত কার্তিকে অর্থে প্রবৈষ্ণব। প্রতিপদ সংযুক্ত অবস্থায়
গোপূজা করা উচিত, ওই প্রকার পূজা করলেই প্রজা গো ইত্যাদির বৃদ্ধি ঘটে। আর এখানে বলছেন কার্তিক মাসে শুক্ল প্রতিপদে কৃষ্ণদাস ও বর্জ গোবর্ধন গিরিকে পূজা করা বৈষ্ণবের অবশ্য কর্তব্য। প্রাতকালে গোবর্ধনের পূজা করে রাত্রিতে জাগরণ করবে, এই পাঠ স্থানান্তরে দৃষ্ট হয়। বলছেন যে অবস্যা প্রতিপদ সংযুক্ত, সেই প্রতিপদেই সকালেই পূজা সারতে হবে গিরিরাজ গোবর্ধনের। গোবর্ধনের পূজা বিধি, গোবর্ধন পূজা বিধি বলছেন মথুরায় তথা অন্যত্র কৃত্বা গোবর্ধন গিরি গোময়ন মহাস্থির তত্র পূজ্য গিরিজতা মথুরায় তথা সাক্ষাৎ কৃত্বা চৈব প্রদক্ষিণম বৈষ্ণব ধাম সংক্রাত্ব মোদতে হরিসন্নিধ। মথুরা মণ্ডল ব্যতীত অন্যত্র পূজা করতে হলে গোময় দ্বারা বৃহৎ গিরি নির্মাণ পূর্বক প্রত্যক্ষ গোবর্ধন পূজা হোক তাহাতেই গিরিবারে পূজা করিতে হইবে। এটা লেখা আছে মথুরা অঞ্চল ছাড়া অন্য স্থানে গোময় দ্বারা গিরিরাজ প্রস্তুত করতে হবে। মথুরায় সাক্ষাৎ গোবর্ধনের পূজা করে প্রদক্ষিণ করলে হরিধামে গমন পূর্ব হরিসন্নিধানে আনন্দ লাভ হয়। মথুরা অঞ্চলে আরো বাক্যে গিরিরাজকে সাক্ষাৎ ভাবে প্রদক্ষিণ করলেই হবে। পূজা মন্ত্র গোবর্ধনের পূজার মন্ত্র এখানে দিয়েছেন গোবর্ধন ধারাধার গোকুল প্রাণকারক বিষ্ণু বাহু কৃতশ্রায় গমন কোটি প্রদৌভব। হে গোবর্ধন, হে ধরাধর, হে গোকুল প্রাণকারক, তুমি বিষ্ণু বাহু দ্বারা উত্থাপিত হয়েছিলে, আমাকে কোটি গো প্রদান কর। যিনি লোকপালগণের লক্ষ্মীশ্বর তিনি দেখেন। এখানে গোবর্ধন পূজার মন্ত্র একটা এখানে বলা হয়েছে, আমাদেরই গৌড়ীয় বৈষ্ণবাচার্য জগৎগুরু নিত্যদেনা প্রবিষ্ট বৈষ্ণবাদ শ্রীশ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি পুরীতে চটক পর্বতে যে ব্যাস পূজা করেছিলেন, যিনি গিরিরাজের পূজা করেছিলেন, সেসব সম্বন্ধেও গৌড়ীয় পত্র পত্রিকায় বহু কথা লিখিত হয়েছে। তিনি গিরিরাজ গোবর্ধনের যে যে মন্ত্রে পূজা করেছিলেন আমি এইখানে সেইটুকুই আপনাদের কাছে শুনিয়ে দিচ্ছি। তিনি এই মন্ত্র ছাড়াও গিরিরাজের গোবর্ধন আরো তিনটে মন্ত্রে সে সময় পূজা করিয়েছিলেন। নিজ নিকট নিবাস দেবী গোবর্ধনত্তম, এই গোবর্ধন বাস প্রার্থনা দশকম দাম বিশ্বামিত, এই একটি মন্ত্র অর্থ হে গোবর্ধন গিরিরাজ, আপনি আমাকে অভিষ্ট আপনার নিকটে শ্রী রাধাকুণ্ড তটে বাসস্থান প্রদান করুন। দ্বিতীয় মন্ত্র এটা হল রুদ্রসাইড, প্রত্যাশাঙ্গে তং কুরু গোবর্ধন পুরাণ, এটা গোবর্ধনাষ্ট এক নম্বর রুদ্রসাইড। অর্থ হে শৈলরাজ গোবর্ধন, আপনি আমার মনোবাঞ্ছা অভিষ্ট পূর্ণ করুন। তিন নম্বর মন্ত্র প্রথমে তু সদা শর্ম গোবর্ধন না, গোবর্ধন অষ্টক দ্বিতীয় নম্বর পূর্বসংখ, হে গিরিরাজ গোবর্ধন, আপনি সর্বদা আমাদের মঙ্গল বিস্তার করুন। এই তিনটি মন্ত্রকেও গিরিরাজের পূজা হয়েছিল চটক পর্বতে, চটক পর্বত পুরী পুরীতে। তাই শ্রীমদ ভাগবত থেকে শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ ২৪ অধ্যায়ে এই প্রসঙ্গ বর্ণিত হয়েছে, সেটি আমি আপনাদের কাছে আলোচনা করছি। ভগবান অতি তত্ত্বৈব বলদেবেন সমন্বিত অপশ্যন নিবসন গোপন ইন্দ্রজাগ কৃতোদ্যমন। সুখদেব এই প্রসঙ্গ বর্ণনা করছেন রাজা পরীক্ষিতের কাছে। হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ বলদেবের সঙ্গে ব্রজবাস করতে করতে একদিন দেখতে পেলেন যে গোপগণ ইন্দ্রযজ্ঞের আয়োজন করছেন। বিভিন্ন দেব দেবীর পূজা হচ্ছে, তা স্বয়ং কৃষ্ণ জগৎকে তত্ত্বদর্শন শিক্ষা দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছেন। তিনি কিভাবে উল্টোপাল্টা করছে লোক সেটা সহ্য করবেন? নন্দ মহারাজ অন্যান্য গোপগণকে নিয়ে ইন্দ্র পূজা করছেন, সর্বেশ্বরেশ্বর কৃষ্ণচন্দ্র জগৎকে শিক্ষা দিয়েছেন, আধিকারিক দেব দেবীর পূজা করে ভক্তি লাভ হবে না, মুক্তি লাভই হবে না, তার মুক্তি লাভ কি হবে? তাই এখানে তিনি কিছু ব্যবস্থা নিতে যাচ্ছেন। নন্দ মহারাজ ইত্যাদি এরা সব ইন্দ্রজনের উদ্দেশ্যেই যাগযজ্ঞ করছিলেন, আয়োজন করছেন, হয়ে থাকে, বরাবর হয়ে আসছে। তবে বিজ্ঞ কি ভগবান সর্বত্ন সর্বদর্শন প্রশ্রয়ত পৃচ্ছদ বৃদ্ধাগ নন্দ ভগবান সর্বভূত অন্তর্যামী সর্বসাক্ষী ভগবান, এটা জেনেও নন্দ প্রভৃতি বৃদ্ধ গোপগণকে বিনয় অবনত ভাবে জিজ্ঞাসা করতে লাগলেন। বাবার কাছে একটা জিনিস জিজ্ঞেস করতে হবে, শুনতে খুব ভালো নয়, কিন্তু আদব কায়দা দুরস্ত ভগবান হাত জোর করছেন, হাত জোর করে আমাকে জিজ্ঞেস করছেন, বাবা এই কি তো আপনারা যে আয়োজন করছেন, কিসের আয়োজন? সবই জানেন তো ভগবান, বিশ্রান্ত জানি, সর্বভূতান্ত জানি ভগবান, সব জেনে বুঝে বসে আছেন, কিন্তু তাহলেও নন্দ মহারাজের সঙ্গে আরো তো সব অনেক জ্যেষ্ঠ ব্যক্তিগণ সব তারাও তো ওই কর্মের মধ্যে আছেন, সেই জন্য খুব বিনীত ভাবে জিজ্ঞাসা করছেন। কথ্যতা পিতা কোন সম্ভ্রম উপাগত কি ফল কষ্য উদ্দেশ্য কি বা সাধ্য তুই রখ। ছেলে অতটুকু বাচ্চা প্রশ্ন একেবারে অতি বুদ্ধিমান লোকের মতো, আটঘাট বন্ধা প্রশ্ন, আপনাদের এই উদ্যোগ কোন বিষয়ের জন্য? যদি যজ্ঞের জন্য হয় তবে ওই যজ্ঞের ফল কি? একসঙ্গে অনেক প্রশ্ন, দেবতাই বা কে, কোন অধিকারী ব্যক্তি কোন দ্রব্য দ্বারা এই যজ্ঞ করবেন,
এই সমস্ত বিষয় আমার নিকট দয়া করে বর্ণনা করবে। আমার খুব কৌতূহল হচ্ছে, অতএব হে পিতা সমনেচ্ছ আমার নিকট আপনি সমস্ত বিষয় বিস্তারিত ভাবে বলুন, আমি শুনতে আগ্রহী। এখানে কিসের আয়োজন হচ্ছে? যদি যজ্ঞের জন্য হয় সেই যজ্ঞের দেবতা কে? আর কোন অধিকারী ব্যক্তি কোন দ্রব্য ইত্যাদি মন্ত্র দ্বারা সেই যজ্ঞ করছেন? আমার শুনতে খুব আগ্রহ, আপনি এখন দয়া করে বলুন। এতগ্রহী মহান কাম শুশ্রূষিত, আমি ভীষণ আগ্রহী। নেই গোপন হি সাধুনম কৃত্য সর্বাত্মনানীয়। কিছুক্ষণ পরেই আবার ভগবান বলছেন, তাদের মনোভাব দেখছেন, প্রশ্ন করে কোন উত্তর পাচ্ছেন না, চুপ করে আছেন। দেখেই ভগবান বলছেন, যারা সর্বত্র আত্মদৃষ্টি সম্পন্ন, আত্মপর ভেদজ্ঞান রহিত, মৈত্রী উদাসীন্য বা বিদ্বেষভাব রহিত, এতাদৃশ সাধুগণ জগতে কোন কর্মই গোপন করেন না। বাবাজি লক্ষ্য করে বলছেন কথাটা, উত্তর দিতে চাচ্ছেন না। সেই জন্যই কৃষ্ণ আবার এই কথাটা বলছেন, নাহি গোপ্তং হি সাধুনাম কৃত্তং সর্বাত্মনানি। আর যারা ভেদ দৃষ্টি সম্পন্ন, তারা যদিও উদাসীন ব্যক্তিকে শত্রুর ন্যায় বর্জন করেন, তার নিকটে মন্ত্রাদি গোপন রাখেন, তথাপি সূরিজনকে আত্মতুল্য বিশ্বাস করে থাকেন। সূরি ছেড়ে তো কোন বিশুদ্ধটা না আসবে ভগবানের জন্য? তুমি পুত্র, তুমি শরীর, তুমি মিত্র, তুমি আত্মীয়, সব বিশুদ্ধ তার। কারণ আমি যদি আপনার নিজেরই হই, তাহলে ওর কাছে গোপন করার কি প্রয়োজন? কথাটা হচ্ছে, আমি আপনাদের শরীর বলে আমার নিকট মন্ত্রণা গোপন সংগত নয়। আমার কাছে কিছু আপনারা গোপন করতে চাচ্ছেন, আমি সোজা সাধারণভাবে প্রশ্ন করেছি আপনাদের কাছে জানবার জন্য, চুপ করে আছেন আপনারা, কোনো উত্তর দিচ্ছেন না। তাতে মনে হচ্ছে যে আপনারা কোনো জিনিস আমার কাছে গোপন করতে চাচ্ছেন। ছেলে তো দেশে ছেলে না, জ্ঞাত্বা অজ্ঞাত্বা চ কর্মাণি জনের অনুতিষ্ঠতি বিদুষ কর্মসিদ্ধিশ্চ যথা না বিদুষ ভবে। আবার বলছেন কৃষ্ণ, জগতের লোক সব কেউ কেউ কর্তব্য বিষয়ে অনাদি জগতীয় বিষয়ে অবগত হয়ে কাজ করে, আবার কেউ কেউ অবগত না হয়েই কর্মানুষ্ঠান করেন। কিন্তু যারা বৃত্তান্ত সব জেনে শুনে বুঝে কর্ম করেন, তাদের কর্ম যেমন সুসম্পন্ন হয়, অজ্ঞ ব্যক্তির কর্ম তো তেমন হয় না। অতএব আপনাদের গতানুগতির মার্গে না চলে সুরিদগণের সঙ্গে বিচার করেই কর্মানুষ্ঠান করা উচিত। সুরিদগণ নিজে বড় শরীর, আমি ছেলে কখনো জন্য করছ কেন? অসময় তো পরামর্শই করে না, বলো না কি ব্যাপার? অজ্ঞ ব্যক্তির কর্ম তেমন হয় না, গতানুগতিক মার্গ। মানে আমার বাপটা বিদ্যাটা এরকম করে এসেছেন, আমার পূর্বপুরুষরা এরকম করে এসেছেন, সুতরাং আমিও করছি। এখন পূর্বপুরুষরা যদি কিছু উল্টো পাল্টা করে এসেছেন, সেটা কি বদল হতে পারবে না? সেরকম বদল করা উচিত। যদি সেটা অশাস্ত্রীয় হয়,
যদি সেই অনুষ্ঠান অযৌক্তিক হয়, অসিদ্ধান্তকর হয়, তাহলে সেটাকে পরিবর্তন করা যায়, অসুবিধা নেই। আইনের কথা, স্বার্থের কথা, যদি অভিযোগ করে আসছেন এটা বড় কথা হল না। বড় কথা হল স্বার্থানুসারে হচ্ছে কিনা সেটা, যুক্তিতত্ত্ব সিদ্ধান্ত অনুসারে হচ্ছে কিনা সেটা, এটা হলো বড় কথা। গতানুগতিক মার্গটা কি? কতগুলো মেয়েরা যাচ্ছে সামনে একটা ভেড়া বা মেয়েরা, সে একটা লাফ লাফ মেরেছে খুব আনন্দে, আর পিছনে যতগুলো মেয়েরা ছিল সবগুলো একটা সেই পয়েন্টে গিয়ে লাফ মারছে। একে বলে গতানুগতিক মার্গ। কোথায় খেলা করতে পড়বে না কোথায় কি হবে, আর পড়ানোর রেসেন্টেই নেই। একটা যখন আগে লাভ মেরেছে আর পিছনে যতগুলো আছে সেগুলো সব ঠিক সেই পয়েন্টে এসে লাভ মারছে, গতানোর মার্গ হয়নি। ভালো কি মন্দ বুঝি না, কিন্তু উপকার আছে কি অপকার আছে বুঝি না, আর করলাম, আরে আরো দশজন করছে আমিও করলাম, এইরকম আর কি। ক্রিয়াযোগ ভগবানকে বিচারিত অথবা লৌকিক স্থলে পৃচ্ছত সাধু ভন্ডতান। আমি জিজ্ঞাসা করি বাবা, আপনাদের এই যে ক্রিয়ানুষ্ঠান এটা কি কোনো শাস্ত্রাদি বিচারে অনুষ্ঠিত হচ্ছে? হ্যাঁ, ধরেছে পয়েন্ট একবার ঠিক। আগে একটুখানি বলে নিয়ে শেষকালে একবার ধরে কথা, এটা কি কোনো শাস্ত্রাদি বিচারে অনুষ্ঠিত হচ্ছে? না, লৌকিক আচারে এটা আপনারা করছেন। আমার যুক্তি সহকারে বলুন। ও বাবা, ছেলেটা যুক্তিও জানে, যুক্তি সহকারে বলুন, অতটুকু বাচ্চারা যুক্তিও জানে। সত্যি কথা, আমি যা কিছু করব, যা কিছু শ্রবণ ক্ষেত্রেও করব, সবটার পিছনে থাকবে তত্ত্ব সিদ্ধান্ত। ওটা ভুল কি ঠিক সেটা যাচাই করতে হবে আগে, তারপরে অনুষ্ঠান করব। আমার কাজটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা কে বুঝিয়ে দেবেন? যদি আমার কাছাকাছি কোনো গুরু বৈষ্ণববর্গ থাকেন তারা বুঝাবেন, আর যদি আমার কাছে যদি শাস্ত্র আছে অন্দিন দেখে খুলে নিয়ে দেখে শুনে বুঝতে পারি, সেও একটা। যদি সঙ্গে সঙ্গে কোনো আমার গুরু বৈষ্ণববর্গ কেউ নাই তাহলে শাস্ত্রেই আমার প্রমাণ, শাস্ত্র খুলে দেখব। তাই যখনই শাস্ত্র খুললাম তখনই দেখলাম নরে বাবা, যেটা ঠিক হচ্ছে না শাস্ত্র অনুসারে। আর যদি শাস্ত্র অনুসারে হয় সেটা শাস্ত্রেই লেখা আছে গীতার মধ্যে, শাস্ত্রই প্রমাণ অনুমতি কার্যা কার্য অবস্থিত। এটা ভালো কি মন্দ এটা শাস্ত্র আলোচনা করলে বুঝতে পারবে, শাস্ত্রই বুঝিয়ে দিয়েছেন সেটা কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা কল্যাণকারী আর কোনটা অকল্যাণকারী সবটাই বুঝানো হচ্ছে। সুতরাং শাস্ত্রই সেখানে প্রমাণ, তাই এখানে জিজ্ঞাসা করেছেন এটা কি এই অনুষ্ঠানটা কি কোনো শর্ত অনুসারে হচ্ছে না তোমরা খেয়াল খুঁজি মতো একটা কিছু করছো। এত কথা বলার পর মন্দ আর কি চুপ করে থাকতে পারেন, অনেক কথা বলে ফেলেছে বাচ্চা। সে নন্দ উবাচ নন্দরাজ বলছেন, পর্যন্ত ভগবান ইন্দ্র মেঘাত্ম শাপ মুক্তায়া তেজি বসন্তি ভূতানাম প্রিয়ানম জীবনম পায়া। এবারে তার যা ছিল ভরে সব বলে দিচ্ছেন, আরম্ভ করেছেন কেমন মাত্র। মহারাজ বলছেন, দেখো বাবা, ভগবান ইন্দ্রদেব পর্যন্যরূপী, আমরা যেখানে অনুষ্ঠান করছি ইন্দ্রদেব করছেন সেটা ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন, ইন্দ্রদেব পর্যন্যরূপী, তার আগে একটা ভগবান লাগিয়ে দিয়েছেন। ভগবানই বলছেন ইন্দ্রনাথের বিবেচন তার পিছনে লাগিয়ে দিয়েছেন ভগবান। মেঘসমূহ তারই প্রিয় মূর্তি স্বরূপ, সেই মেঘই স্থাবর জঙ্গম ভূতগণের তৃপ্তিজনক মৃতপ্রায় ত্রেণাদি প্রণপ্রদে জল বর্ষণ করে থাকেন। মন্দরাজে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো এখানে তো ওই উদ্দেশ্য করছি যার যোগ্য, সেই ইন্দ্রের মহিমার কথা বলছেন এখানে। ইন্দ্রের কি ডিউটি, তিনি কি করেন, নারী বর্ষণ করেন, সময় হয়ে যদি বর্ষণ না করে তো চাষাবাদ হবে না, লোকে কাঁদে কি। কিন্তু নম্বর সময় একটা ইন্দ্রের আগে একটা ভগবান শব্দ লাগিয়ে দিয়েছেন নন্দমহারাজ, হে বৎস তোম পাপ বয়ম অন্যে বর্ণ চাউ প্রতি নিশ্চরম দ্রব্যই তদ রেখা শীঘ্রই যজন্তে ক্রতুলির নয়া। হে বৎস, কৃষ্ণকে বলছেন আমরা এই অন্য মানব বোন সে মেঘাধিপতি ঈশ্বর ইন্দ্রদেবকে তুরীয় দৃষ্টিজাত ধান্যাদি দ্রব্য সম্পাদিত যোগ্য সমূহ দ্বারা আরাধনা করি। এটা সেই জন্য এই যজ্ঞ আরম্ভ হয়েছে, সেই ইন্দ্রের জন্য। কিন্তু যজ্ঞের বেলায় দুটো বিশেষণ উল্টোপাল্টা লাগিয়ে দিয়েছেন নন্দ মহারাজ। বৃদ্ধা সরস্বতী তার মুখের ভুল কথা লাগিয়ে দিয়েছে, ইন্দ্রনাথের বেলায় তার বিষ্ণুটা প্রথমে দিয়ে দিয়েছেন ভগবান, তারপরে আবার এই একটা ঈশ্বরের দেখা নেন। তা শেষও তার শেষে লোক জীবন্তী ত্রিবর্গ ফল হয়ে তবে পুরুষাং পুরুষাকারাণাম পর্যন্য ফলভাবন। সেই যোগ্য অবশিষ্ট অন্য দ্বারাই এই জগতের লোক সবাই জীবন ধারণ করে, ত্রিবর্গ সম্পাদে সমাপ্ত হয়। যদি যেন কৃষি প্রভৃতি লোকের জীবন পায় তথাপি নিজে ওই কৃষি প্রভৃতি কর্মের ফল সম্পাদন করে, লোকে কাজ করে। কিন্তু যদি বাড়ি বর্ষণ না করেন ইন্দ্রদেব তাহলে কিসের চাষাবাদ হবে, সব শেষ হয়ে যাবে, জেলে ফুটে যাবে, চাষ আরম্ভই হবে না যদি সময় যদি বর্ষণ না হয়। সুতরাং এই বিষয়ে আমাদের ইন্দ্রদেবের উপর নির্ভর করতে হয়। বিসৃজে ধর্ম পারম্পর্যাগত কাম দেশাদ ভয়াল মৌভাত সবৈনতি সৌবলন। যে ব্যক্তি এখন একটা নিষেধ নামা জারি করে দিচ্ছেন মহারাজ, যেটা কৃষ্ণের গায়ে খুব লাগবে, যে ব্যক্তি স্বেচ্ছা বিদ্বেষ